শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৫:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
হিউম্যান রাইটস ওয়াচ ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
১১ দফা দাবিতে সমগ্র বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন নৌ পরিবহন শ্রমিকরা।
রয়েছে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
বাংলাদেশি চিত্রতারকা ফেরদৌসকে ভোটের প্রচারে লাগিয়ে তৃণমূল কংগ্রেস আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুফতা নাসরিন কুই। প্যারিসে নোটরডাম ক্যাথিড্রালে অগ্নিসংযোগের পর যে ক্ষয়ক্ষতি হয় তার মূল্যায়ন করছেন বিশেষজ্ঞরা। কর্মকর্তারা বলেন, সোমবার আগুন লাগার পর আইকনিক ওই গির্জার ব্যাপক ক্ষতি হয়। কর্মকর্তারা বলেন, আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। প্যারিসের অগ্নি নির্বাপকদের মুখপাত্র গাব্রিয়েল প্লাস বলেন, ভবন বিষয় বিশেষজ্ঞ ও স্থপতিরা মূল্যায়নের কাজ শুরু করেছেন। তিনি বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আজ আমরা ভবনের কাঠামো এবং আগুনে পোড়া অংশের কী অবস্থা সেটি পর্যবেক্ষণ করছি। দমকল বাহিনীর প্রধান ঝাঁ ক্লোড গ্যালে সাংবাদিকদের বলেন, অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা গির্জার দুটি আইকনিক টাওয়ার এবং পাথরে তৈরি কাঠামো বাঁচাতে পেরেছে। আগুনে ক্যাথিড্রালের ছাদ এবং প্রধান চূড়া ধ্বংস হয়ে যায়। ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যাতে বিজয়ী হন তাতে সাহায্য করার লক্ষ্যে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে বিশেষ কৌঁসুলী রবার্ট মুলারের ৪০০ পাতার রিপোর্ট প্রকাশ করবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার। রিপোর্টটির রিডাক্টেড সংস্করণ অর্থাৎ গোপন কিছু তথ্য মুছে দেওয়া হবে। মুলার তদন্তের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আবারও দাবি করেন যে ওই রিপোর্টে ২০১৬ সালে নির্বাচন সংশ্লিষ্ট কোনো ভুল কাজ তিনি করেননি বলে বলা হয়েছে। তবে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার ২২ মাস ধরে তদন্ত করার পর যে রিপোর্ট প্রণয়ন করেন তা প্রকাশের জন্য আমেরিকান জনগণ অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের নেতা টুইটারে বলেন, রাশিয়ার সঙ্গে তার প্রচার অভিযানের কোনো সংযোগ ছিল না এবং তদন্তে তিনি কোনো বাধা দেননি। সোমবার ট্রাম্প টুইটারে আরও বলেন, বরং ওই অপরাধগুলো করেছিলেন ২০১৬ সালে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি এবং তার কথায় অসাধু পুলিশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের আইন বলবৎকারী শীর্ষ কর্মকর্তারা। তিনি বলেন, তদন্তকারীদের তদন্ত করুন। রাশিয়ায় এক আদালত নরওয়ের এক নাগরিককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। গোয়েন্দা তৎপরতার অভিযোগে রুদ্ধ দ্বার বিচারের পর ওই রায় দেয়া হয়। রুশ কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার FSB নিরাপত্তা বাহিনী এক অভিযান চালানোর পর ফ্রোডেবার্গকে ২০১৭ সালের ডিসেম্বর মাসে মস্কোতে আটক করা হয়। ৩৬ বছর বয়স্ক বার্গের বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ার পারমাণবিক সাবমেরিন সংক্রান্ত বিষয়ে তিনি গোয়েন্দা তৎপরতা চালান। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। একই সঙ্গে সুষ্ঠু বিচার নিশ্চিত করার কথাও বলেছে সংস্থাটি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, রাফি হত্যার মধ্য দিয়ে এটা জোরালো হয়ে উঠেছে যে বাংলাদেশ সরকারকে যৌন নির্যাতনের শিকারদের বিষয়কে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু তাই নয়, নির্যাতিতরা নিরাপত্তার সঙ্গে আইনগত প্রতিকার পাবেন তাও নিশ্চিত করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলেছে, গত ২৭ মার্চ নুসরাত যখন পুলিশে অভিযোগ করতে যান তখনকার একটি ভিডিওতে দেখা যায় অফিসার ইনচার্জ তাকে বলছেন ঘটনাটি তেমন বড় কিছু নয়। এরপর থেকে নুসরাতের উপর মামলা প্রত্যাহারের চাপ আসতে থাকে, কিন্তু নুসরাত ন্যায় বিচারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। মারা যাওয়ার আগে নুসরাত তার পরিবারকে বলে গেছেন, মামলা তুলতে রাজি না হয় হামলাকারীরা আগুন ধরিয়ে দেয়। যৌন হয়রানির বিচার প্রসঙ্গে হতাশা ব্যক্ত করে মানবাধিকার সংস্থাটি বলেছে, প্রধানমন্ত্রী যতই হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন না কেন, বাস্তবে শাস্তি দেওয়ার রেকর্ড নেই বললেই চলে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের টেকনাফ সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশি চারজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। ভোরে মাছ ধরা নৌকোসহ শাহপরীর দ্বীপের ওই চার জেলেকে ধরে নিয়ে যায়। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন শাকিল।
এদের মধ্যে তিনজন বাংলাদেশি এবং একজন রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নৌকার মালিক আমানুল্লাহ দাবি করেছেন, মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে মাছ ধরতে গিয়েছিল শাহপরীর দ্বীপের বাসিন্দা আজিমুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তাদের ধরে নিয়ে যাওয়ার পর ফোনের মাধ্যমে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বিজিবির টেকনাপস্থ 2 ব্যাটালিয়নের এক মুখপাত্র জানিয়েছেন, ওই চারজনের মধ্যে মোহাম্মদ হাসান একজন রোহিঙ্গা। তবে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী পুরো ঘটনার বিষয়ে বিজিবির কাছে এখনো কিছুই স্বীকার করেনি। প্রসঙ্গত, 2017 সালের এপ্রিল মাস থেকে নাফ নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে বাংলাদেশ। মিয়ানমার থেকে ইয়াবার চালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে গত 20 মার্চ দীর্ঘ 9.5 বছর কারাভোগ শেষে মিয়ানমার থেকে পতাকা বৈঠকের মাধ্যমে 4 জন বাংলাদেশি ফেরত এসেছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশে নৌ পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্র ভাতা ও রাত্রিকালীন ভাতা পুনর্নির্ধারণ সহ 11 দফা দাবিতে তারা ওই ধর্মঘট শুরু করেন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার প্রথম প্রহর থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন নৌপথ ব্যবহারকারীরা। ধর্মঘটের কারণে চট্টগ্রাম এবং মংলা বন্দরে পণ্য বোঝায় লাইটারের জাহাজ বিভিন্ন ঘাট ও নদীতে আটকা পড়ার খবর দিয়ে বিভিন্ন এলাকা থেকে সংবাদদাতারা জানিয়েছেন, একই অবস্থা নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও শরীয়তপুর সহ অন্যান্য নৌবন্দরে। ধর্মঘটের কারণে যাত্রীবাহী নৌযান সমূহের চলাচল বন্ধ রয়েছে। বরিশালের নৌ শ্রমিক নেতা শেখ মোহাম্মদ আবুল হাসেম তাদের দাবি দাওয়ার সম্পর্কে বলেন,
যদি কোন শ্রমিক মারা যায়, বহু চেষ্টার পরে ডেড বডিটা কোন রকম বাড়িতে পাঠানো হয়, তারপরে তার যে ক্ষতিপূরণ তার দেওয়ার কোনো পালাই নাই।
ফেডারেশনের নেতারা বলেছেন, সরকার এবং মালিক পক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়ার দীর্ঘদিন পরেও এর বাস্তবায়ন না হওয়ায় নৌ শ্রমিকরা ধর্মঘট শুরু করেছেন এবং দাবি না মানা পর্যন্ত তা অব্যাহত থাকবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য প্যারোলে যাওয়ার খবর নাকচ করে দিয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভায় একথা জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, প্যারোলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার খবর ভিত্তিহীন এবং তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।
আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্যারোলে চিকিৎসা নিতে যাওয়ার সিদ্ধান্ত দেননি।
তিনি বলেন, কতিপয় সংবাদপত্রে খালেদা জিয়ার প্যারোলে বিদেশে যাওয়ার বিষয়ে গুজব ছড়াচ্ছে, এমনকি একটি ইংরেজি দৈনিককে তার বিদেশে যাওয়ার তারিখ ও সময় দিয়ে খবর প্রকাশ করেছে, যা অন্যায়। উল্লেখ্য, দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর গত 1 বছরের উপর জেলে অন্তরীণ খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মঙ্গলবার পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বলেছেন, উত্তর পশ্চিমের পেশাওয়ার শহরে সন্ত্রাস দমন বাহিনী 17 ঘণ্টার বন্দুক লড়াইয়ে 5 চরমপন্থীকে হত্যা করে। সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয় যখন নিরাপত্তা বাহিনী গোপন খবর পাওয়ার পর হায়াতাবাদ আবাসিক এলাকায় সন্দেহভাজন চরমপন্থীদের আস্তানায় অভিযান চালায়। কর্মকর্তারা বলেন, 5 সন্ত্রাসী বিপুল পরিমাণে অস্ত্রসম্ভার ও বিস্ফোরক নিয়ে ওই আস্তানায় লুকিয়েছিল। কর্মকর্তারা এবং প্রত্যক্ষদর্শীরা বলেন, চরমপন্থীরা পুলিশের বিরুদ্ধে প্রচণ্ডভাবে গুলি চালায়। একজন পুলিশ অফিসার ও অন্যান্য 2 জন আহত হয়। আহতদের মধ্যে 2 জন বেসামরিক মহিলা ছিলেন বলে জানা যায়। ইন্দোনেশিয়ায় বুধবার প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার আগে 3 দিন কর্মকর্তারা দেশব্যাপী রাজনৈতিক বিলবোর্ড সরিয়ে ফেলছে, এছাড়াও সেখানে নির্বাচনী সম্প্রচার নিষিদ্ধ। কয়েক মাস ধরে সেদেশে নির্বাচনী প্রচার অভিযান চলছে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। প্যারিসের নটরডেম গির্জার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসরিন হুদা বিথি।
ফ্রান্সের 850 বছরের পুরনো নটরডেম ক্যাথেড্রালে সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সারা বিশ্বের পর্যটকরা প্যারিসে ভ্রমণের সময় যে কটি স্থাপনা ঘুরে দেখেন তার মধ্যে এই গির্জাটি অন্যতম। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা বিশ্ব হতবাক। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার কাছে বাংলাদেশের আর্চ বিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও দুঃখ প্রকাশ করে বলেন,
ব্যক্তিগত ভাবে আমি এই গির্জাতে গিয়েছিলাম 1975-এ, আর যখন আমি গির্জার মধ্যে প্রবেশ করেছি তখন এমন একটি উপলব্ধি, এমন একটি ঐতিহ্যগত গির্জা বা এমন সব আর্কিটেকচারাল ডিজাইন এন্ড পেন্টিং এন্ড অল এভরিথিং, এগুলো সবকিছু মনে হচ্ছিল যেন ঈশ্বরের দিকে হৃদয় মন দেহ সব নিয়ে যায়। তো সেই ধরনের একটি উপলব্ধি আমার অন্তরে এখনো আছে। আর যখন এই ঘটনা ঘটলো তখন অবশ্যই চোখের সামনে ভেসে উঠলো সবকিছু, ভেতরের সবকিছু, ব্যথা তো পাওয়ারই কথা। আর সবচেয়ে বড় জিনিসটা হয়েছে এই গির্জাটা, সেটা তো একটা মানব সম্পদ, মানব জাতির সম্পদ। সে মধ্যযুগে এই গির্জাটা স্মরণ করিয়ে দিচ্ছে বহু বহু দিনের ঐতিহ্য সংস্কৃতি আর মানুষের শ্রমের ফল একদিকে, আবার দেখছি সে মানুষের শ্রমের ফল দিয়ে সেই পরমের দিকে যাত্রার একটা নিদর্শন। কাজেই আজকে শুধু খ্রিস্টান সমাজ নয়, পৃথিবীর সবাই, সব মানুষই, যারা সংস্কৃতি মানা, যারা এ সম্বন্ধে সচেতন, তাদের মনে অবশ্যই ব্যথা লাগছে, দেখছি ব্যথা পেয়েছে। আরো তাদের সঙ্গেও বিশেষ করে ফরাসি দেশে যারা আছে, প্যারিসে যারা বাস করছেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে আমি আমার সমবেদনা প্রকাশ করছি। আজকে এটা প্রায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু অতীতের ইতিহাস কিন্তু ধ্বংস হবে না। কারণ মনে হচ্ছে আমার এই ধ্বংস লীলাও যেন পরবর্তীতে কালেও সবসময় কিন্তু আমাদের এই স্মরণ করিয়ে দিবে, এই অতীতের এই সমৃদ্ধ অতীতের এই ঐতিহ্য। যদিও প্রকাশ করা হচ্ছে নতুন করে নির্মাণ করবে, কিন্তু হয়েছে কি প্রত্যেক যুগে যুগেই একটা আর্কিটেকচারাল যে একটা ঐতিহ্য, সেটা কিন্তু ফিরে আসে না, ফিরে আসা যায় না, ফিরিয়ে আনা যায় না। কাজে হ্যাঁ, পুনর্নির্মাণ হতে পারে, কিন্তু নতুনের পর সেখানে লাগবে আমার মনে হয় একেবারে হুবহু পুরাতন গির্জাটাকে পুনর্নির্মাণ করা মনে হয় সম্ভব হবে না। অবশ্য মানুষের অনেক ক্ষমতাই আছে, তথাপি আমি মনে করি একেবারে হুবহু সেটা করা যাবে না। তবে হ্যাঁ, গির্জাটা পুনর্নির্মাণ হবে, কিন্তু সেই শৈল্পিক কারুকার্য এগুলো সব নিয়ে করতে পারবে কিনা সেটা তো বড় একটা প্রশ্ন থাকে আমাদের মধ্যে। তো মহারায়ও এ ব্যাপারে বেশ তার সহানুভূতি প্রকাশ করেছেন, এবং শুধু সহানুভূতি না, মানে অবাক বিস্ময়কর ঘটনা একটা, সেটা সবাইকেই নাড়া দিচ্ছে। একটা এতদিনের একটা শিল্পকার্য, একদিন ধর্মীয় স্থান অবশ্যই, কিন্তু শিল্পকার্য সেটা এইভাবে হঠাৎ করে দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে গেছে, সেটা অবশ্যই একটা দাদাত্মক ব্যাপার সবার জন্য।
খ্রিস্টীয় একাদশ শতকে শুরু হয়েছিল নটরডেম ক্যাথেড্রালের কাজ, আর এই নির্মাণ কাজ শেষ হয় প্রায় 100 বছর পর। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায় প্যারিসের 850 বছরের পুরনো নটরডেম গির্জার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন ও শোকাহত। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গতকাল সোমবার বিকেলে মধ্য প্যারিসের জনাকীর্ণ রাস্তায় হঠাৎই 850 বছরের পুরনো ঐতিহাসিক নটরডেম গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে যখন পথচারীরা হতবাক, এবং তার পরক্ষণে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছলো, তখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার খ্রিস্ট সম্প্রদায়ের অন্যতম ব্যক্তিত্ব রেভারেন্ড কল্যাণ মৈত্র কিন্তু এই দুর্ঘটনার খবরে ভীষণই উদ্বিগ্ন এবং হতাশ। সে কথাই ধরা পড়ল তার প্রতিক্রিয়ায়।
যখন থেকে খ্রিস্টান কমিউনিটি জানতে পেরেছি যে এই নটরডেম গির্জাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা, তখনই আমাদের প্রত্যেকের মনে হৃদয়ে একটা দুঃখ নিশ্চয় হয়েছে। 17 শতাব্দীতে যখন মার্টিন লুথার কিং জুনিয়র যখন খ্রিস্টান কমিউনিটি একটা দুটো প্রোটেস্ট্যান্ট কমিউনিটি সৃষ্টি করলেন, তারপর থেকে আমরা হয়তো বাই ফেথ আমরা এক, কিন্তু কমিউনিটি ওয়াজ ডিভাইডেড, এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এবং তারপরে যখন আজকে এই কমিউনিটির মধ্যে আজকে এই নটরডেম গির্জার এই আগুনের ভয়াবহতা আমরা জানতে পারি, দেখতে পারি, তখন থেকেই আমাদের প্রত্যেকের মনে একটা বিষাদ, একটা দুঃখ, একটা বেদনা সৃষ্টি হয়েছে। নটরডেম গির্জা তো শুধু ভিক্টর হুগোর লেখা হান্সবাখাম নটরডেমের জন্য বিখ্যাত নয়, নটরডেম গির্জা শুধুমাত্র ফ্রান্সের বা প্যারিসবাসীর জন্য তাদের কাছে গর্বের বিষয় নয়, কিন্তু নটরডেম গির্জা সমস্ত খ্রিস্টান পরিমণ্ডলের জন্যে, খ্রিস্টান বিশ্বাসীর জন্যে একটা গর্বের বস্তু। সেই গর্বের বস্তু যখন এভাবে দুর্নিশ্চিত হয়, তখন অবশ্যই প্রত্যেকের মনে একটা বেদনার উদ্রেক হয়। আমাদের কাছেও তাই হয়েছে।
আগুনের খবর পেয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে ঘটনাস্থলে ছুটে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার পরিস্থিতি খতিয়ে দেখে বলেন, নটরডেম আমাদের ইতিহাস, আমাদের সাহিত্য, আমাদের অহংকার। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে বিদেশিদের অংশগ্রহণ প্রসঙ্গে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে এখন কথা বলছেন তাহিরা কিপ্রিয়া।
ধন্যবাদ দীপঙ্কর চক্রবর্তী। এবারের ভারতের লোকসভা নির্বাচনে বাংলাদেশের চিত্রতারকা ফেরদৌসকে ভোটের প্রচারে লাগিয়ে তৃণমূল কংগ্রেস আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে বিজেপি। এরপর থেকেই ঘটনাবলীর দ্রুত পরিবর্তন হতে চলেছে। তো দীপঙ্কর চক্রবর্তী, ফেরদৌস কবে কোথায় ভোট প্রচারে গিয়েছিলেন এবং তার সঙ্গে আর কারা ছিলেন, বিস্তারিত বলবেন কি?
ধন্যবাদ। আমি বলছি যে ফেরদৌস প্রথম ভোট প্রচারে গিয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী ওখানে হয়েছেন কানহাইয়ালাল আগরওয়াল, তার হয়ে ভোটে প্রচার করতে যান ফেরদৌস। এবং সেখানে তিনি 14 তারিখ অর্থাৎ রবিবার এবং 15 তারিখ সোমবার, এই দুটো দিনই তিনি ভোট প্রচারে অংশ নেন। তাকে দেখা গিয়েছে রোড শো অর্থাৎ পথে প্রচারে নামতে জিপে করে একসঙ্গে। তার সঙ্গে ছিলেন টলিউডের অভিনেতা অঙ্কুশ আর অভিনেত্রী পায়েল সরকার। এরা ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ওখানে যখন ভোটের জন্য প্রচার হচ্ছে তখন তিনি ভোট চেয়েছেন প্রার্থীর হয়ে, তৃণমূলের হয়ে, এটাই হচ্ছে মূল অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে আরো একটা প্রসঙ্গ উঠে এসেছে, সেটা এখন অব্দি কোনো সেটা নিয়ে খুব বেশি চেঁচামেচি হয়নি, কিন্তু কলকাতায় একটা বড় সিরিয়াল হচ্ছে, সেটার নাম হচ্ছে রানী রাসমণি। সেই রানী রাসমণি সিরিয়ালে যিনি সেখানে রাজচন্দ্রের অভিনয় করছেন তার নাম হচ্ছে গাজী নূর। এই গাজী নূর তিনিও বাংলাদেশি, তিনি 2012 সাল থেকে কিন্তু কলকাতায় রয়েছেন এবং কলকাতায় তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বহুদিন এখানে টেলিভিশনে কাজ করছেন এবং সেটা নিয়ে কোনো কিছু অসুবিধা হয়নি। কিন্তু এই ফেরদৌসের ঘটনাটা উঠে আসার পর এই গাজী নূর একই সময়ে মদন মিত্র, তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে একটা ভোট প্রচারে বেরিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে এবং এতে গাজী নূর অসম্ভব রকমের বিচলিত। তিনি বলেছেন যে এত টেনশন হচ্ছে যে কিছুই ভালো লাগছে না, সারাদিন এক কাপ কফি ছাড়া কিছু মুখে দিইনি, আজকের কথা হচ্ছে সেই কাজে। এটা নিয়ে এখনো কিছু হয়নি কিন্তু এটাও কিন্তু একটা বড় ব্যাপার হতে পারে। তাহিরা কেতিয়া,
তো বিজেপির অভিযোগ কি এটাই এবং আর কোনো কারণ আছে কি?
বিজেপির অভিযোগ খুব সহজ ব্যাপার, সে ওরা বলছে যে আমাদের ভোটে, ভারতীয় ভোটে একজন বিদেশিকে প্রচারে লাগানো হচ্ছে, এটা ভোটের আদর্শ আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে। সুতরাং তৃণমূলকে তো জবাবদিহি করতে হবেই, যিনি এই প্রচারে নেমেছেন তাকেও অ্যারেস্ট করা দরকার, তিনি নির্বাচন বিধি ভঙ্গ করেছেন, যদিও তিনি জানতেনই না যে তিনি এই ধরনের বিধি ভঙ্গ করেছেন।
আপনি বলছেন ফেরদৌসের কথা?
সেটাও কিন্তু উনিও কিন্তু রানী রাসমণি নামে একটা খুব জনপ্রিয় একটা সিরিয়ালে, অত্যন্ত জনপ্রিয় সিরিয়ালে তিনি জয়চন্দ্র মানে একটা মূল অভিনেতার পার্ট করছেন এবং তিনি একটা ভোটের প্রচারে গিয়েছিলেন, হয়তো তার অজান্তে তিনি যা বলছেন, কিন্তু সেটা নিয়েও কিন্তু এখনো ঝামেলা হতে পারে, যেটা এখনো হয়নি। আমি আপাতত ফেরদৌসের কথাই শুধু বলছি কিন্তু এটাও জানিয়ে রাখলাম কারণ এটা নিয়ে হতে পারে।
আচ্ছা, তো অন্যদিকে আমরা একটু কি জেনে নিতে পারি যে নির্বাচন কমিশনের বক্তব্য কি, তারা কি বলছে?
হ্যাঁ, নির্বাচন কমিশনের বক্তব্য খুব পরিষ্কার। নির্বাচন কমিশন বলেছে যে আমাদের কাছে নির্বাচন আচরণ বিধি, আদর্শ আচরণ বিধি বলে যে ব্যাপারটা রয়েছে, সেই আচরণ মালাতে কোথাও নির্দিষ্ট করে বলা নেই যে বিদেশি কোনো নাগরিক ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না। সুতরাং এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, এই হচ্ছে নির্বাচন কমিশনের কথা।
তাহলে তো আপনি কি মনে করছেন ব্যাপারটা খুব সুস্পষ্ট যে যেহেতু আচরণ বিধির মধ্যে পড়ছে না, এই ব্যাপারটি নিয়ে আর বেশি দূর গড়াবে না, নাকি কেন্দ্রীয় সরকার আলাদা করে কোনো ব্যবস্থা নেবেন?
হ্যাঁ, ব্যাপারটা অনেকখানি গড়িয়ে গেছে এবং কেন্দ্রীয় সরকার আলাদা করে ব্যবস্থা নিয়েছে, কারণ নির্বাচন কমিশনের যখন ওই বক্তব্য জানতে পারলো তখন বোঝা গেল যে আদর্শ আচরণ বিধির ব্যাপারটা এখানে খাটবে না। তখন স্বরাষ্ট্রমন্ত্রক, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশ মন্ত্রক যৌথভাবে, দুটোই কেন্দ্রীয় ব্যাপার, তারা যৌথভাবে এখানে যে কলকাতায় যে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস আছে, FRRO বলে, তাদের বলল যে ভিসার ব্যাপারটা কি, ইমিগ্রেশন ডিপার্টমেন্টকেও বলেছে, অভিবাসন দপ্তরকে, যে ফেরদৌসকে যে ভিসা দেওয়া হয়েছে অর্থাৎ বাণিজ্যিক ভিসা, তিনি এসেছেন এখানে কারণ তিনি তো প্রচুর ফিল্মে এখানে কাজ করেছেন, তাকে এখানকার লোকে খুব জনপ্রিয় অভিনেতা, তিনি ঋতুপর্ণ সেনগুপ্তের সঙ্গে তিনি বহু অভিনয় করেছেন এবং ঋতুপর্ণা ফেরদৌস জুটি তো আমাদের এখানে বাণিজ্যিক ফিল্মে
রীতিমতো
জনপ্রিয় জুটি। হ্যাঁ, সুতরাং এখানে উনি যে 200 ছবিতে কাজ করেছেন ফেরদৌস, তার মধ্যে 4টেতে তো তিনি বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, জাতীয় পুরস্কার পেয়েছেন এত নাম করা, এবং এখানেও কিন্তু কম করেননি, 200টা ছবির মধ্যে এখানে বেশ কিছু ছবিতে তিনি করেছেন এবং এখানকার বহু লোক যারা বাণিজ্যিক সিনেমাগুলো নিয়মিত দেখেন তাদের কাছে খুব পরিচিত মুখ, পরিচিত নাম এবং খুব প্রিয় অভিনেতা। সুতরাং তার ব্যাপারটা এখানে খুবই একটা এই ব্যাপার। তো এখন যেটা কেন্দ্রীয় সরকার যেটা করেছে সেটা হচ্ছে অভিবাসন দপ্তরকে বলেছে যে ওর ভিসা স্ট্যাটাসটা কি সেটা জানাও। অভিবাসন দপ্তর দেখে বলেছে যে না, ওর ভিসা কোনোখানেই দেওয়া নেই যে তিনি কোনো, আসলে কোনো ভিসাতেই কখনোই দেওয়া থাকে না যে ভিসা নিয়ে তিনি আসছেন এখানে, তিনি এখানকার রাজনৈতিক কর্মসূচিতে ভোটের প্রচারে বা এই ধরনের কিছু, ভোটে দাঁড়ানো তো সম্ভব নাই, সেটা তো এমনিতেই বিদেশিদের জন্য সম্ভব না, কিন্তু তারা ভোটের প্রচারে বা কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না, এটা স্পষ্ট করে দেওয়া রয়েছে, সেই বিধি উনি ভেঙেছেন। সুতরাং কেন্দ্রীয় সরকার সঙ্গে সঙ্গে, আজকে সন্ধ্যাবেলার খবর বলছি যেটা সবচেয়ে সবচেয়ে সাম্প্রতিকতম যেটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ওকে সঙ্গে সঙ্গে দেশে ফেরত যেতে বলেছে, নোটিশ পাঠিয়েছে, এবং সেই নোটিশ ওই ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসকে কার্যকর করতে বলেছে, তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে যাতে তিনি এখানে আর কখনো না আসতে পারেন বা এখানে কোনো কাজে অংশ না নিতে পারেন, এই ধরনের কিছু ব্যবস্থা নিয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এটাতে তার এখানে কাজ করা হয়তো চিরদিনের মতন বন্ধই হয়ে গেল। অন্তত এই সরকার যতদিন থাকবে ততদিনের জন্য ফেরদৌসের কাজ আমার মনে হয় না যে আর শীঘ্র সেটা কোনো সম্ভব হবে।
তো শুনছি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ফেরদৌসকে দেশে ফিরে যেতে বলেছেন, তো সে ব্যাপারটা কি?
আসলে বাংলাদেশ হাই কমিশনের নিজে, হ্যাঁ কিছু বলছিলেন,
ডিসিশনটা কি হয়ে গেছে?
না না, মানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার এই ব্যাপারটা একটা আঁচ করতে পেরেছিলেন, কারণ তিনি তো একজন, তিনি মানে বিদেশ মন্ত্রকের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এটা নিয়ে জলঘোলা হতে পারে, সুতরাং একটা অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য সঙ্গে সঙ্গে, মানে সবচেয়ে আগে কিন্তু তিনিই
বলেছেন
যে ফেরদৌসকে, যে তুমি এই মুহূর্তে তুমি দেশে ফিরে যাও, এটা নিয়ে আর বেশি বিব্রত হতে চাই না, যথেষ্ট বিড়ম্বনায় পড়েছি আমরা, এটা নিয়ে কি হবে শেষ পর্যন্ত, তখন অব্দি নির্বাচন কমিশন কিছু বলেনি, তখন অব্দি কেন্দ্রীয় সরকারও কিছু বলেনি, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা নিয়ে একটা জলঘোলা হচ্ছে, এবং এটাতে দু দেশের সম্পর্ক একটু জটিল আকার ধারণ করতে পারে, যেহেতু তৃণমূলের হয়ে ফেরদৌস প্রচারে নেমেছিল এবং সেটা, হ্যাঁ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি এসেছেন, এটা তো বোঝাই যাচ্ছে। সুতরাং
তো দীপঙ্কর চক্রবর্তী, আপনি যেমনটি বলছিলেন যে আমরা জানলাম যে ফেরদৌসের অন্তত এই সরকার থাকাকালীন অবস্থায় আর অভিনয়ে আসা বা কলকাতায় এসে অভিনয় করায় এই কাজগুলো বন্ধ হয়ে যাবে, তো কিন্তু অন্যদিকে যেই প্রার্থীর জন্য উনি কাজ করছিলেন কানাইহালাল আগরওয়াল, তো তার সেই প্রার্থীর কাছ থেকে কোনো কিছু, কোনো মন্তব্য বা তার সঙ্গে আপনি কথা বলেছেন, কিছু জানতে পেরেছেন যে তার কি অবস্থা?
সেই প্রার্থীর কোন, এখানে একটা জিনিস আমরা একটু বোধহয় মনে রাখলে ভালো হয়, যে তৃণমূলের বলতে গেলে কোনো প্রার্থী বা অন্য কোনো নেতা, তাদের বক্তব্য কোনো কিছু দাম নেই, এখানে একক এবং অদ্বিতীয় হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা বলবেন বা তিনি যা করবেন সেটাই দল মেনে নিতে বাধ্য। এখানে কানাইয়ালাল আগরওয়ালের কোনো মতামত ছিল না যে তিনি ফেরদৌসকে চেয়েছেন, এমনও না। আসলে যেটা বিজেপি যেটা বলছে, বিজেপির যেটা মূল অভিযোগ সেটা হচ্ছে, দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি সভাপতি, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যে রায়গঞ্জ যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা এবং সেই লোকসভা কেন্দ্রে বহু মুসলমান বাস করেন, সুতরাং সেখানে একজন মুসলমান জনপ্রিয় অভিনেতাকে বাংলাদেশ থেকে এনে তাকে দিয়ে ভোটের প্রচার করালে মুসলমানদের ভোট তৃণমূলের বাক্সে পড়বে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, এবং তিনি আরো অভিযোগ করেছেন যে এই যদি অবস্থা হয় তাহলে এরপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও ডেকে আনবেন ভোটের প্রচারের জন্য, এইসব বলেছেন। তো সেইগুলো তো ভোটের ব্যাপার,
পাল্টাপাল্টি
খুব আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এটা, মানে এটা খুব দুঃখজনক এবং আশ্চর্যজনক বটে যে একটা বাক্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন অব্দি, এই আজকে মঙ্গলবার এই রাত পর্যন্ত, এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাক্যও খরচ করেননি ফেরদৌস সম্পর্কে, যাতে তিনি কি বলছেন বা তিনি কি ভাবছেন বা তিনি ফেরদৌসের যে যে পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে চলেছে, নষ্ট হয়ে যাওয়াই কথা, কারণ বাংলাদেশে অবশ্যই
আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, আপনি যদি আরেকটু রিপিট করেন, যান্ত্রিক ত্রুটির জন্য বোঝা যাচ্ছিল না যে ভারতে তার যে ক্যারিয়ার সেটা আপনি বলছিলেন যে নষ্ট হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের ব্যাপারটা বলছিলেন আপনি।
না না, বাংলাদেশের তো তার তো কোনো অসুবিধা নেই, বাংলাদেশে তিনি যেরকম,
কিন্তু এটাই কি বলতে চাচ্ছেন,
মনি ছিলেন সেরকম থাকবেন, কিন্তু এখানেও তিনি হৃদয়ের মনি ছিলেন, এখানেও তো বহু লোক তাকে এত পছন্দ করতেন, এখানে যদি উনি কাজ করতে না পারেন,
এবং দীর্ঘদিনের একটা সম্পর্ক তো গড়ে উঠেছিল তার সঙ্গে, সেই
হ্যাঁ, সুতরাং এখানে যে ব্যাপারটা হচ্ছে তার জন্য তার ক্যারিয়ার তো নষ্ট হবেই, এবং সেইখানে মানে এখানে তিনি আর কাজ করতে পারবেন বলে মনে হচ্ছে না, অন্তত অদূর ভবিষ্যতে তো পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাকে যখন কালো তালিকাভুক্ত করেছে। সুতরাং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন আশা করা গিয়েছিল, কিন্তু তিনি কিছুই বলেননি। আমার মনে হয় তিনি ওয়েট অ্যান্ড সি এই নীতি নিয়ে চলেছেন, এবং এখনই এই ব্যাপারে ঠিক ভোটের আগে আগে ভোটের মুখে নানান জায়গায় ভোট হচ্ছে হবে, সেখানে তিনি এখনই নতুন করে বিতর্ক সৃষ্টি করতে চান না বলেই মনে হচ্ছে।
দীপঙ্কর চক্রবর্তী, অনেক ধন্যবাদ।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের উত্তর পূর্বে অবস্থিত রকল্যান্ড কাউন্টিতে প্রায় ছয় মাস ধরে হামের প্রকোপ জারি থাকার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আজকে স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
মিজলস অর্থাৎ বাংলায় আমরা যাকে হাম বলে থাকি, ইদানিংকালে এই মারাত্মক রোগ থেকে নিজেদের শিশুদের রক্ষা করার জন্য ডাক্তাররা অভিভাবকদের এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রত্যেকটি শিশুকে যেন অবশ্যই এই টিকা দেওয়া হয় তারই ব্যবস্থা করতে বলছেন। যুক্তরাষ্ট্রে এই রোগটি সাধারণত যেসব শিশুরা প্রতিষেধক টিকা নেয়নি তাদের ক্ষেত্রেই হয়ে থাকে। বলা হচ্ছে যে 2000 সালে যদিও এই রোগটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র থেকে নির্মূল হয়ে গিয়েছিল, আবারও কিন্তু এদেশে এটি জোরদারভাবে ফিরে আসছে। শুধু ডাক্তারই নয়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের ভীষণভাবে আর্জি জানাচ্ছেন যাতে তারা তাদের শিশুদের এই টিকা দেওয়ার ব্যবস্থা করেন। 2019 সালের ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটন রাজ্যে 50টি এবং টেক্সাস রাজ্যে 5 জনের এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা শোনা গেছে, এবং বেশিরভাগ রোগী দেখা গেছে যে সেই সব শিশু যাদেরকে কোনো রকম প্রতিষেধক টিকা দেওয়া হয়নি। 19 বছর আগে যুক্তরাষ্ট্র থেকে মিজলস নামে এই রোগটি সম্পূর্ণভাবে নির্মূল করা গিয়েছিল। সম্প্রতি যেসব রোগী ধরা পড়ছে তারা কিন্তু সকলেই এই রোগটি অন্যান্য দেশ থেকে নিয়ে আসছে, এবং ইদানিংকালে এটি আরও দ্রুত গতিতে লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে ক্লিভল্যান্ড ক্লিনিকের থেকে ডক্টর ক্যামিলি সাবেলা জানাচ্ছেন যে
Measles is incredibly contagious. Once it gets around the community, it's very difficult because it's airborne.
হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটির জীবাণু যেহেতু বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, এই এই রোগের আক্রমণ থেকে মুক্তি পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার এবং একবার এটি যদি কোনো লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে তবে তার থেকে রক্ষা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে 18টি রাজ্য আছে যেখানে সামাজিক, নৈতিক অথবা ধার্মিক কোনো কারণে যদি এই টিকা নিতে আপত্তি থাকে তাহলে অভিভাবকদের কোনো প্রকার জোর জবরদস্তি করা হয় না। কিন্তু ওয়াশিংটন রাজ্যের এই রোগটির মহামারীর কারণে স্বাস্থ্যকর্তারা কিছুটা নড়ে চড়ে বসেছেন। পিস হেলথ সাউথ ওয়েস্ট মেডিকেল সেন্টারের পক্ষ থেকে ডক্টর জেসন হ্যানলি বলেন যে যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত এলাকাগুলিতে যেসব পরিবারগুলি বসবাস করে তাদের শিশুদের সাধারণত এই প্রতিষেধক টিকা দেওয়ার কোনো ব্যবস্থা করা হয় না।
I hope I'm wrong, but I think the cases are going to get more frequent and spread throughout the country.
তিনি আরো বলেন যে আমার এই ধারণাটা যেন সত্যি না হয় তবে আমার মনে হয় এই কেন্দ্রবিন্দু ওয়াশিংটন রাজ্যে এই রোগের প্রকোপ আরো বাড়বে এবং এই রোগ খুব দ্রুত যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়বে। হিউস্টন, অস্টিন এবং সিয়াটলের মতো শহরগুলিতে যেখানে মানুষের রোগ প্রতিরোধকারী ক্ষমতাগুলি অনেক কম মাত্রায় লক্ষ্য করা যায় সেই সব রাজ্যে কিন্তু এই রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। হিউস্টন শহরে দুটি শিশু এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যাদের বয়স 2 বছরেরও নিচে। শল্য চিকিৎসক জেরেমি অ্যাডামস বলেন যে
As the United States Surgeon General, I want everyone to know that the best protection against measles is getting vaccinated.
যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল হওয়ার সুবাদে আমি এটাই সবাইকে জানাতে চাই যে এই রোগের আক্রমণ থেকে বাঁচবার সবথেকে ভালো উপায় হলো প্রতিষেধক টিকা নেওয়া। এই প্রতিষেধক টিকাটি শতকরা 100% কার্যকরী হয়ে থাকে এবং ডাক্তাররা বলেন যে প্রতিটি শিশুর অন্তত 2টি করে ডোজ নেওয়া দরকার। ক্লিভল্যান্ড ক্লিনিকের ডক্টর ক্যামিলি সাবালে আরো বলেন
ওয়ান ডোজ অফ ভ্যাকসিন অ্যাবাউট 95% অফ children will become protected against measles. The reason that we give a second dose is because about 5% of
এই প্রতিষেধক টিকাটির একটি ডোজ নিলে শতকরা 95% শিশুকে হামের আক্রমণ থেকে রক্ষা করা যায় এবং দ্বিতীয় একটি ডোজ দেওয়ার কারণ হলো এই যে অনেক সময় এই অবশিষ্ট শতকরা 5% শিশুর ক্ষেত্রে প্রথম ডোজটি কোনো কাজ করে না। সুতরাং 2টি ডোজ দিয়ে শতকরা 99% শিশুকেই কিন্তু হামের আক্রমণ থেকে রক্ষা করা যায়। হাম রোগটি কিন্তু মানুষকে খুব তাড়াতাড়ি অসুস্থ করে ফেলে এবং বিশেষত অল্প বয়সের শিশুদের জন্য এই রোগটি খুব মারাত্মক হয়ে দাঁড়ায়। চিলড্রেন্স ন্যাশনাল মেডিকেল সেন্টারের ডক্টর রবার্ট ডেবয়সি বলেন
One-third of those cases will end up hospitalized and that may be due to a variety of complications.
এই রোগে আক্রান্তের 1/3 রোগীকে অবশেষে হাসপাতালে ভর্তি হতে হয় এবং এর একটা প্রধান কারণ হলো এই রোগ থেকে নানান ধরনের উপসর্গ দেখা যায়। নিউমোনিয়া অথবা এনসেফালাইটিস কিংবা মস্তিষ্ক ফুলে যাওয়া ইত্যাদি উপসর্গগুলি কিন্তু মারাত্মক কেননা এগুলি অনেক সময় পুরোপুরিভাবে মানুষকে বিকলাঙ্গ করে ফেলে। এই কারণেই চিকিৎসকেরা বারংবার অভিভাবকদের সচেতন করে বলছেন যে তারা যেন তাদের শিশুদের হামের প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা অবশ্যই করেন।
এবার শুরু হচ্ছে আমাদের প্রতি মঙ্গলবারের নিয়মিত আয়োজন ইংরেজি শেখার আসর এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি বিশেষ পরিচিত বিষয় নিয়ে আলোচনা করব।
কোন পরিচিত বিষয়?
আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ফ্রেজাল ভার্বের সঙ্গে ব্যাক যোগ করে যে বাক্য তৈরি হয় তার ব্যবহার সম্পর্কে। অর্থাৎ সংক্ষেপে বলা যায় ফ্রেজাল ভার্ব প্লাস ব্যাক।
আচ্ছা, এই যে আপনি বললেন ফ্রেজাল ভার্ব প্লাস ব্যাক, এই কথাটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না।
আচ্ছা সাবরিনা, সে কথা বোঝার আগে এসো না শোনা যাক কাভি আর লুসিয়ার মধ্যকার এই কথোপকথন।
I need to give Kaveh a call back and see where he is.
Hello?
Hey, Kaveh, where are you?
Hey, I'm on my way. Did you start without me?
Yes, but I can wait for you. Oh, and remember how I said I would help you move this Saturday? Well, I need to back out of that.
What? Let's back up for a minute. Remember how I took care of your plant when you were on vacation and you said you owed me one?
I don't want to go back over this, but you actually killed my plant.
Please, you're great at moving.
Okay, let's talk about this later. First, get here so we can do our episode.
এখানে তো লুসিয়া বলছে যে সে কাভের একটা ফোন মিস করেছে এবং সে আবার তাকে ফোন করে জানতে চাইছিল যে ও এখন কোথায়।
হ্যাঁ, আর কাভের উত্তর ছিল যে সে পথেই রয়েছে। খানিকটা যেন উদ্বেগ নিয়ে কাভে বলল, তুমি কি আমাকে বাদ দিয়ে অনুষ্ঠান শুরু করছো?
হ্যাঁ, আর তখন লুসিয়া কিন্তু বলল যে হ্যাঁ, তোমাকে বাদ দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে হচ্ছে। এবং সেই সাথে আবার লুসিয়া বলছিল এই যে সপ্তাহে আমার তোমাকে বাড়িতে বাড়ি যে সে পরিবর্তন করবে সেখানে তাকে হেল্প করার কথা ছিল, সাহায্য করার কথা ছিল কাভেকে। এবং লুসিয়া আবার তখন তাকে বলল, আমি কিন্তু তোমাকে সপ্তাহে হেল্প করব না।
হ্যাঁ, তো ওই যে ব্যাক আউট কথাটা ব্যবহার করলো, এর মানে হচ্ছে সে তার দেওয়া প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসছে বা প্রতিশ্রুতিটা প্রত্যাহার করে নিচ্ছে। ধরো, লক্ষ্য করেছো নিশ্চয়ই এখানে এই ব্যাক আউট শব্দযুগলের ব্যবহার?
হ্যাঁ, এখানে বোঝা গেল ওই যে কাভে ওখানে আবার বলছিল যে লেটস ব্যাক আপ ফর এ মিনিট। তো এখানে এই ব্যাক আপ শব্দগুলোর অর্থটা কিন্তু আমি আসলে পরিষ্কারভাবে বুঝিনি।
আসলে ব্যাক আপ শব্দের দুটি মানে আছে। এর একটি মানে হচ্ছে কোনো কিছুর কপি বা অনুলিপি রাখা, আর দ্বিতীয় অর্থ যেটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফিরে যাওয়া। তার মানে আগের কথায় ফিরে যাওয়া, কিংবা বলতে পারা যায় অতীতে ফিরে যাওয়া।
ও হ্যাঁ, তাই তো। আর এখানে কিন্তু কাভে লুসিয়াকে মনে করিয়ে দিচ্ছিল যে যখন লুসিয়া ছুটিতে গিয়েছিল, বাড়িতে ছিল না, তখন কাভে কিন্তু লুসিয়ার গাছের যত্ন নিয়েছিল এবং সে বলেছিল তখন যে তার প্রতিদান সে কাভেকে দিবে।
হ্যাঁ, এখানে একটা বড় রকমের মতভেদের সূচনা হলো। সে বলল, আই ডু নট ওয়ান্ট টু গো ব্যাক ওভার দিস। লক্ষ্য করো আবার সে গো ব্যাক এই শব্দযুগলের ব্যবহার করল। কেন সে পেছনে ফিরে তাকাতে চায় না বলতো?
হ্যাঁ, কারণ লুসিয়া বলছিল যে যে গাছগুলোর যত্ন করছিল কাভে, সেই গাছটা শুনে মরেই গেছে। তো তার মানে কাভে বোধহয় ঠিক মতো গাছটির যত্ন নিতে পারেনি। তবে মানে সেই প্রসঙ্গ থেকে লুসিয়া ফিরে এসে আবার পড়ার প্রসঙ্গে এসেছিল।
হ্যাঁ, কিন্তু লুসিয়ার মনে তো একটা রাগ ছিল যে সেই গাছগুলোর যত্ন ঠিকমতো হয়তো নিতে পারেনি, গাছগুলো মরে গেছে। তো এই যে পড়ার প্রসঙ্গের কথা তুমি বললে, চলো আমরাও তাহলে সেই প্রসঙ্গেই খানিকটা কথা বলি। শোনা যাক লুসিয়া আর কাভে কি বলছে।
A phrasal verb is an idiomatic expression made up of a verb plus an adverb or preposition or both.
Today's phrasal verbs include the word back, and we used many of them in our conversation.
Go back over. I need to go back over the presentation to get it right. Back out. Stacy backed out of the competition at the last minute. Setback. The building fire set back the development several months. Come back. During the meeting, Judy came back to her earlier point.
এখানে লুসিয়া ফ্রেজাল ভার্বের সঙ্গে ব্যাকের ব্যবহার বোঝাতে যেয়ে প্রথমেই কিন্তু ফ্রেজাল ভার্বের একটা সংজ্ঞা দিয়েছে। তো সেই ব্যাপারটা মানে সেই সংজ্ঞাটা কিন্তু আমার কাছে একটু জটিলই মনে হচ্ছে।
আচ্ছা সাবরিনা, আসলে লুসিয়া যে কথাটা বলতে চাইছে সেটা হলো যে ফ্রেজাল ভার্ব হচ্ছে এক ধরনের ইডিয়ম যার মধ্যে রয়েছে ভার্ব এবং অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন কিংবা দুটোই।
হ্যাঁ, আর কাভে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ফ্রেজাল ভার্বগুলোর সঙ্গে আজকে আমরা যেগুলো ফ্রেজাল ভার্বগুলো পড়ছি, বলছি, শিখছি, তার সঙ্গে কিন্তু ব্যাক শব্দটি আছে এবং তাদের কথোপকথনে বারবার তা উঠে এসেছে।
এবার লক্ষ্য করো এই শব্দযুগল সেট ব্যাক। এই সেট ব্যাকে ব্যাক শব্দটি কিন্তু পরেই ব্যবহার করা হয়েছে। এর মানে হচ্ছে কোনো বস্তুর বা ব্যক্তির অগ্রগতি বিলম্বিত হওয়া।
হ্যাঁ, যেমন এই বাক্যটি, দ্য বিল্ডিং ফায়ার সেট ব্যাক দ্য ডেভেলপমেন্টস সেভারাল মান্থস।
হ্যাঁ, তার মানে এই ভবনের অগ্নিকাণ্ড কয়েক মাসের জন্যে এর উন্নয়ন কার্যক্রম ব্যাহত করল।
আর এর পরের ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম ব্যাক।
এর মানে তো আমরা অনেকেই জানি, প্রত্যাবর্তন, ফিরে আসা একই স্থানে কিংবা একই প্রসঙ্গে।
যেমন
যেমন এই বাক্যটি লক্ষ্য করো, ডিউরিং দ্য মিটিং জুডি কেম ব্যাক টু হার আর্লিয়ার পয়েন্ট। মানেটা বুঝতে পারছো?
হ্যাঁ, এর মানে হচ্ছে বৈঠক বা মিটিংয়ের সময় জুডি একটা আগের প্রসঙ্গেই চলে গেল।
হ্যাঁ, তো এই শব্দটি ব্যবহার করে আরও বেশ কিছু ফ্রেজাল ভার্ব তৈরি করা যায়। এই সম্পর্কে শোনো কাভি কি বলছে।
These are just some examples of phrasal verbs with back. There are so many more, like give back, turn back, put back, fall back, bring back, win back.
Well, we can always come back to this topic later.
কাভে বলছে এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব ব্যাক ব্যবহার করার কয়েকটি মাত্র উদাহরণ।
হ্যাঁ সাবরিনা, তুমি ঠিক বলেছো, কাভে একথাই বলল। এবং কাভে বলছে আরও অনেক উদাহরণ আছে, তো বলো তো দেখি সেগুলো কি।
হ্যাঁ, যেমন গিভ ব্যাক, টার্ন ব্যাক, পুট ব্যাক, ফল ব্যাক, উইন ব্যাক।
বাহ, এগুলোর মানে জানো তো?
হ্যাঁ জানি। এগুলো হচ্ছে গিভ ব্যাক মানে হচ্ছে ফেরত দেয়া, টার্ন ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া বা ফেরত পাঠানো, পুট ব্যাক এর অর্থ হচ্ছে ওই জায়গায় আবার রেখে দেয়া, ফল ব্যাক এর অর্থ হচ্ছে পিছিয়ে যাওয়া। তারপর আবার আরেকটা আছে, সেটা ব্রিং ব্যাক ফিরিয়ে আনা, এবং উইন ব্যাক মানে হচ্ছে জয় ফিরিয়ে আনা।
তাহলে সাবরিনা, লুসিয়ার মতো আমিও তো বলতে পারি, উই ক্যান অলওয়েজ কাম ব্যাক টু দিস টপিক লেটার।
মানে?
মানে হচ্ছে আমরা এ বিষয়ে আলোচনায় আবার সবসময় ফিরে আসতে পারি।
হ্যাঁ, তাই তো, ঠিক বলেছেন।
এভরিডে গ্রামারের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার রয়েছে খেলার খবর। আজকের এই পর্বটি পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে আজকে রয়েছে ক্রিকেট, এবং অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্বকাপ দল ঘোষণা করেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করা হয়। দলে কিছু পরিবর্তন আছে, সেই সব পরিবর্তন নিয়ে আমরা এখন কথা বলছি ঢাকায় ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের সাথে। দিলু ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে, কেমন আছেন?
ভালো।
শুভ নববর্ষ দিলু ভাই, কারণ নববর্ষের পর আপনার সাথে আজকে প্রথম আমরা রেডিওতে কথা বলছি।
শুভ নববর্ষ।
আমরা জানি যে বাংলাদেশ দলে আবু জায়েদ পেসার হিসাবে জায়গা করে নিয়েছেন, তাসকিন বাদ পড়েছেন, ইমরুল কায়েস বাদ পড়েছেন, এরকম কিছু পরিবর্তন আছে, আপনি যদি একটু বিস্তারিত বলেন।
হ্যাঁ, ঠিক তাই। গত কিছুদিন ধরেই আলোচনাটা তুমুল ছিল, কারণ বাংলাদেশের জন্য বিশ্বকাপটা বিশাল ব্যাপার, বিশাল মঞ্চ, বড় মঞ্চ। সব ক্রিকেটারেরই একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে বিশ্বকাপ ক্রিকেটে খেলবে। বাংলাদেশ এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলছে। 99-এ শুরু করেছিল, 2003, 2007, 2011, 2015 ঘুরে এবার 2019। গত বিশ্বকাপটা বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল, কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে, অন্যতম ফেভারিট ভারতের কাছে একটা বিতর্কিত কিছু ঘটনায় হেরে গিয়েছিল। সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা এখনো মেনে নিতে পারেননি, তারা মনে করেন যে বাংলাদেশকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। সত্যিই কিন্তু অসাধারণ খেলেছিল বাংলাদেশ গত বিশ্বকাপটা, যার উপরে আজ সিলেক্টর হাবিবুল বাশার, একসময় যিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি কিন্তু বলেছেন এই দলটা বিদেশে ভালো খেলে, খালি এই সুনামটা আমরা আর শুনতে চাই না, আমরা চাই এবারে দলটা আরো ভালো খেলুক, আগে যে আমরা ভালো খেলেছি সেই ধারাবাহিকতাটা ধরে রাখুক। এবং সেই 15 জন কারা হবে, এটা নিয়ে সারা দেশে তুমুল আলোচনা চলছিল। বোর্ড প্রেসিডেন্ট 14 জনের নাম কিন্তু আগে ভাগেই জানিয়ে দিয়েছিলেন, আর মোটামুটি যারা ক্রিকেটের খবর রাখেন তারা কিন্তু মোটামুটি ধারণা পেয়ে গিয়েছিলেন যে কোন 14 জন হতে পারেন। তবে 15 নম্বর যে জায়গাটা, স্পটটা, একজন পেস বোলার, যে বাংলাদেশ ইংল্যান্ডের উইকেটে খেলা হবে, ইংল্যান্ডের 4 জন পেস বোলার নেবেন না 3 জন নেবে, সেই ক্ষেত্রে ব্যাটসম্যান বাড়াবে, এটা নিয়ে একটা আলোচনা ছিল। কিন্তু অটোমেটিক চয়েস বলতে যেটা বুঝি আমরা, যে মাশরাফি বিন মর্তুজা, যিনি ক্যাপ্টেন এই দলটার, মাশরাফি বিন মর্তুজা, ভাইস ক্যাপ্টেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই 5 জন ছিলেন অটোমেটিক চয়েস। বাংলাদেশ ক্রিকেটের কান্ডারি যদি বলা হয়, নিউক্লিয়াসও যদি বলা হয়, তাহলেও কম বলা হবে, কারণ এই 5 জনের উপরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে সাম্প্রতিক সময়ের যে সাফল্যগুলি, সেগুলি কিন্তু এই ক্রিকেটারদের কাঁধে ভর করেই বাংলাদেশ তুলে এনেছে ঘরে এবং ঘরের বাইরে। সেদিক থেকে এই 5 জনের সিলেকশন নিয়ে কোনো রকম দ্বিমত ছিল না, সাথে কিছু নতুন ক্রিকেটারের দিকে চোখ ছিল, কারণ ইংল্যান্ডের সিমিং উইকেটে মুস্তাফিজ বাংলাদেশের নতুন সেন্সেশন, তার জন্য প্রথম বিশ্বকাপ হবে 50 ওভারের, তার চয়েসটাও কিন্তু অটোমেটিকই ছিল বলা যায়। আর মোহাম্মদ সাইফুদ্দিন, এই তরুণ অলরাউন্ডারটা, পেস বোলার অলরাউন্ডার, রিসেন্টলি ব্যাট হাতেও কিন্তু দুর্দান্ত করছেন, স্বভাবতই তার সিলেকশনটা নিয়েও কোনো বিতর্ক ছিল না। যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা, সেই আবু জাহেদ রাহি, এই পেস বোলারটা রিসেন্টলি টেস্ট ক্রিকেটে ডেবু করেছেন এবং মোটামুটি বলা যায় যে একটা সম্ভাবনা দ্রুতি মেলে ধরেছেন আবু জাহেদ রাহি। কিন্তু সবার ধারণা ছিল যে কুইকেস্ট বোলার, যে দেশের এখন যিনি তাসকিন আহমেদ, তিনি হয়তো জায়গা পাবেন, কারণ তাসকিন বেশ কিছুদিন ইঞ্জুরি থেকে ফিরে এসে ঢাকা লিগে খেলছেন এবং ভালোই খেলছেন, সেই তাসকিনের জায়গাটা হয়নি। তাসকিন এবং শফিউল ইসলামকে টপকে আবু জাহেদ রাহি জায়গা পেয়েছেন, এবং তাসকিন যখন শুনেছেন তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। আর তাসকিনের কান্না দেখে বারবার মনে হচ্ছিল 2011-তে যখন বাংলাদেশ কো-হোস্ট হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিলেন এবং মিরপুর স্টেডিয়ামে যখন সিলেক্টররা মাশরাফির নামটা বাদ দিয়ে দল ঘোষণা করলেন, আমরা মাশরাফিকে দেখেছি ভীষণ কান্নায় ভাঙা মুখটা, মাশরাফি সব টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া, এবং সেই কান্নাটা সারা দেশের কান্না হয়ে নেমে এসেছিল, সেই তারই একটা রিপ্লে আমরা দেখেছি 4 বছর প্রায় 8 বছর পর তাসকিন আহমেদের এই কান্নাটা। তিনি খুব স্বাভাবিকভাবে বলেছেন, কিন্তু কান্না বিজয়িত কণ্ঠে যে তারা যেটা সিলেকশন করেছেন হয়তো তারা ভালোটাই বেছে নিয়েছেন, তবে আমি এতটা আশা করিনি যে আমি দল থেকে বাদ হয়ে যাব। তবে তিনি বলেছেন যে সুপার লীগের ম্যাচগুলিতে তিনি আরো কঠোর পরিশ্রম করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আবার আমার যে সেরা ফর্ম সেখানে ফিরে এসে দলে জায়গা করে নিব।
জি দিলু ভাই, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমরা জানি যে তাসকিন আশা করব যে পরের বিশ্বকাপে নিশ্চয়ই খেলবেন এবং বাংলাদেশ দল এবারে বিশ্বকাপে ভালো খেলবে বলেই সবাই আশা করছে। ভারত এবং অস্ট্রেলিয়া তারাও তাদের দল ঘোষণা করেছে এবং আমরা জানি যে ভারতে বিরাট কোহলি অধিনায়কত্ব করবেন, রোহিত শর্মা আছেন ভাইস ক্যাপ্টেন হিসাবে, শিখর ধাওয়ান, রাহুল, ভিজে শঙ্কর, এম এস ধোনি, কেদার যাদব, দিনেশ কার্তিক যিনি 12 বছর পরে ফেরত আসলেন দলে সবাইকে আশ্চর্য করে দিয়ে, 33 বছর বয়স্ক দিনেশ কার্তিক, এছাড়াও আছেন চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং শামি, এই কয়জন ভারতীয় দলে আছেন। আমাদের সময় আজকে শেষ। দিলু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
খেলার খবর,
এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
সবশেষ বিশ্ব সংবাদের শুরুতে কলকাতা সংবাদদাতার রিপোর্ট।
পুনের ওই দুই আবেদনকারীর অভিযোগ, মসজিদে মহিলাদের প্রবেশাধিকার এবং প্রার্থনার অনুমতি না দেওয়া অসাংবিধানিক এবং বেআইনি, মহিলাদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে বলেও তারা দাবি করেন। গত বছর দক্ষিণ ভারতের শবরীমালায় সব বয়সের মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই রায় অনুপ্রাণিত হয়েই এই বিষয়ে বিচারে আস্থা রাখছেন বলে তারা জানিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, গত বছর সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দেয় ঋতুযোগ্য মহিলারাও শবরীমালায় প্রবেশ করতে পারবেন। সেই মন্দিরের অধিষ্ঠিত দেবতা আয়াপ্পার দর্শনে এতদিন সুযোগ ছিল না তাদের। মনে করা হয় ঋতুযোগ্য মহিলাদের আয়াপ্পা দর্শন অপবিত্র। যদিও সুপ্রিম কোর্টের রায়ের পরেও সেভাবে দর্শনের সুযোগ পাননি সব বয়সের মহিলারা। গত 6 মাসে মাত্র 2 জন মহিলা আয়াপ্পার দর্শন করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে মহিলাদের মসজিদে প্রবেশাধিকার এবং প্রার্থনা করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পুনের দুই আবেদনকারী, সে সম্পর্কে রিপোর্ট শুনছিলেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের। প্যারিসে নোটরডাম ক্যাথিড্রালে অগ্নিসংযোগের পর যে ক্ষয়ক্ষতি হয় তার মূল্যায়ন করছেন বিশেষজ্ঞরা। কর্মকর্তারা বলেন, সোমবার আগুন লাগার পর আইকনিক ওই গির্জার ব্যাপক ক্ষতি হয়। কর্মকর্তারা বলেন, আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। প্যারিসের অগ্নি নির্বাপকদের মুখপাত্র গ্যাব্রিয়েল প্লাস বলেন, ভবন বিষয়ে বিশেষজ্ঞ স্থপতিরা মূল্যায়নের কাজ শুরু করেছেন। তিনি বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আজ আমরা ভবনের কাঠামো এবং আগুনে পোড়া অংশের কী অবস্থা সেটি পর্যবেক্ষণ করছি। দমকল বাহিনীর প্রধান ঋষা ক্লোদ গ্যালে সাংবাদিকদের বলেন, অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা গির্জার দুটি আইকনিক টাওয়ার এবং পাথরে তৈরি কাঠামো বাঁচাতে পেরেছেন। আগুনে ক্যাথিড্রালের ছাদ এবং প্রধান চূড়া ধ্বংস হয়ে যায়। 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যাতে বিজয়ী হন তাতে সাহায্য করার লক্ষ্যে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের 400 পাতার রিপোর্ট প্রকাশ করবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার। রিপোর্টটির রিডাক্টেড সংস্করণ অর্থাৎ গোপন কিছু তথ্য মুছে দেওয়া হবে। রাশিয়ার এক আদালত নরওয়ের এক নাগরিককে 14 বছরের কারাদণ্ড দিয়েছে। গোয়েন্দা তৎপরতার অভিযোগে রুদ্ধ দ্বার বিচারের পর ওই রায় দেয়া হয়। রুশ কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার FSB নিরাপত্তা বাহিনী এক অভিযান চালানোর পর ফ্রোডেবার্গকে 2017 সালের ডিসেম্বর মাসে মস্কোতে আটক করা হয়। 36 বছর বয়স্ক বার্গের বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ার পারমাণবিক সাবমেরিন সংক্রান্ত বিষয়ে তিনি গোয়েন্দা তৎপরতা চালান। মঙ্গলবার পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বলেছেন, উত্তর পশ্চিমের পেশাওয়ার শহরে সন্ত্রাস দমন বাহিনী 17 ঘণ্টার বন্দুক লড়াইয়ে 5 চরমপন্থীকে হত্যা করে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমাদের প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন। আমি সাবরিনা চৌধুরী,
আর আমি শগুফতা নাসরিন কুইন
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
This program has come to you from the Voice of America, Washington.